তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, এই গ্রন্থের মুখবন্ধে সত্যজিৎ রায় লিখেছিলেন, এই সংকলনের প্রায় সব রচনাই প্রথমে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। ননসেন্স রচনার আক্ষরিক অনুবাদ করতে গেলে অনেক সময় মূলের হাস্যরস বজায় থাকে না, তাই কয়েকটি অনুবাদের ক্ষেত্রে আমাকে অল্পাধিক স্বাধীনতা নিতে হয়েছে। লিওরের লিমারিকগুলিকে সরাসরি অনুবাদ না করে লিওরেরই আঁকা ছবিগুলি অনুসরণ করে নতুন লিমেরিক রচনা করা হয়েছে। এডওয়ার্ড লিওরের ছড়া পাপাঙ্গুল। তারা ছাঁকনি চড়ে সাগর পাড়ি দেবে, দেবেই দেবে, তাদের সবাই করে মানা, বলে আর কিছুতে জানা, দিচ্ছে হাওয়া পুবে, ঘূর্ণিতে সব মরবি জেরে ডুবে, তাও কি তারা টলে? তারা সবাই মিলে হাত পা ছুঁড়ে বলে, মোরা থোড়াই কেয়ার করি, এই আমাদের মনের মতন তরি, ছাঁকনি চড়ে সাগর যাওয়ায় নেই কোনো ভুল, এরাই পাপাঙ্গুল। অনেক দূরে অনেক দেশের পর এদের আপন ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। তারা ছাঁকনি চড়েই গেল, তাতেই গেল, পূবের হাওয়ায় উঠল ফেঁপে সবজেটে রুমাল, সেটাই তাদের পাল, তামাক টানা হুঁকোর সঙ্গে বাঁধা, ডাঙার লোকে বললে এমন গাধা, ওরা বুঝছে না কেউ মোটেই, ডুববে তরি হাওয়ার ঠেলার চটি, এমন জোরে বাওয়া, বেরিয়ে যাবে ছাঁক নিচেপে সমুদ্রেতে যাওয়া। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। ঝাঁঝরা দিয়ে জল উঠেছে, জল উঠেছে নায়ে, তাদের ঠান্ডা লাগে পায়ে, তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেঁটে, পেরেক দিয়ে এঁটে, বয়াম চড়ে রাত কাটালো সবাই, বললে আমরা কভাই, মোদের পেটে বুদ্ধি রাখি কত, এই পাড়িতে আসবে বিপদ যত, ঘুরবে যতই তরি, বলবো মোরা আমরা কি ভুল করি, অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। রাতটা তাদের কাটল সাগর জলে, সাগর জলেই, আবার সন্ধ্যা নামে পাটকিলিয়া পাহাড়খানার বামে, চাঁদের দিকে চেয়ে এবার তারা উঠল সবাই আনমুনি গান গেয়ে, আহা অলম্বস, আজকে মোদের মেজাজ বড় খুশ, আজকে আকাশ চাঁদ চাঁদোয়ায় ঢাকা, ঝাঁঝরা নায়ে আজ রাতেতে বয়াম চড়ে থাকা। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। পশ্চিম সাগর এলে ছাঁকনি তবে ডাঙার নাগাল পেলে, সে এক আজব ঠাঁই, গাছ ছাড়া আর সেটাই কিচ্ছু নাই, কার্য পরম্পরা এই দেশেতেই তাদের খরিদ করা, একটা পেঁচা, একটা গরুর গাড়ি, এক পোয়া চাল, পাউরুটি এক কাঁড়ি, শুয়োর বাঁদর, রং বেরঙা পানি, মৌমাছি আর ঢাকাই বাখরখানি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। ২২ বছর পরে যখন এসে ফিরল তারা ঘরে, সবাই তাদের দেখতে এসে কয়, এইটুকুনি মানুষগুলো এত বড় কেমন করে হয়, তাও জানো না, বললে তারা, কম ঘুরেছি, সেই কবে দেশ ছাড়া, তালুক তুলুক মালুক মুলুক যত, চ্যাংলি পাহাড় গুমফি আরও কত, সব দেখেছি। এবার ভোজের পালা, সবার জন্যে ডামপুলি এক থালা, বললে লোকে থাকবো যদি ভবেই, ছাঁকনি চড়ে সবাই মোদের সাগর যেতে হবেই, বেঁচেই যদি থাকি চ্যাংলি পাহাড় দেখতে কেন বাকি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। ডং। আধার যখন থমথমিয়ে নামে ঘুমভুলিয়ার গ্রামে, গুমড়ে যখন ওঠে ক্ষণেক্ষণ সাগর পাড়ে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন, ভূষভূষ সব মেঘরা একে একে চ্যাংলি পাহাড় চুড়োয় গিয়ে ঠেকে, তখন তুমি দেখতে পাবে চেয়ে অন্ধকারে জল জ্বলে এক ফুলকি আসে ধে, চারদিকে সব কালো, মধ্যিখানে বিন্দু সে এক আলো, এদিক পানে ওদিক পানে ছোটে, হঠাৎ থেমে ঝিলিক দিয়ে ওপর দিকে ওঠে, আবার পরক্ষণেই ঢুকল যেন বঙ্গি গাছের বনে। মাঝরাতেতে দেখছে যারা একে ছাতের উপর থেকে, সবাই মিলে চেঁচিয়ে তারা ওঠে, ডং এসেছে, ওই দেখো ডং ছোটে, বনের মধ্যে ডং, ডঙের দেখো ঢং, নাকের ডগায় ঝিলিক মারা সং। অনেক বছর আগে ডঙের মনে বড্ড আঘাত লাগে, আপন মনে ঘুরত নেচে গেয়ে, এমন সময় এলো সেথায় পাপাঙ্গুলের মেয়ে। পাপাঙ্গুলের দল ছাঁকনি চড়ে ঘুরতে ছিল সমুদ্র অঞ্চল, জমজমারি ঘাটে চৌকোমুখো চিংড়ি যেথা চার পায়েতে হাঁটে, বাঁধল এসে তাদের তরিখান। সেই রাতেতে শুনল সবাই পাপাঙ্গুলের গান, তারপরেতে কদিন কাটল তাদের নেচে তাধীন তাধীন। সন্ধে সকাল চাঁদনি রাতের বেলা সবাই করে খেলা, সবার মুখে হাসি, ডঙের মুখে করুণ কাঁদা বাঁশি, ডঙের পাশে ডঙের দিকে চেয়ে পাপাঙ্গুলের মেয়ে, সবুজ বেনি বাঁধছে সে নীল হাতে। এমন সময় হঠাৎ এক সকালে লাগলো হাওয়া ছাঁকনি নায়ের পালে, ডংকে একা রেখে সবাই তারা চলল সেখান থেকে। ডং বেচারি ফ্যাল ফেলিয়ে চায়, নাও চলেছে কোন সুদূরে, হায় কি হবে তার দশা, এবার বুঝি হতাশ হয়ে ঘাসের উপর বসা। সূর্যি নামে পাটে ডং এখনো ঘুম ভুলিয়ার মাঠে, বললে সে মোর যাওবা ছিল আস, এখন সর্বনাশ। সেই থেকে ডং মরছে ঘুরে ফিরে, বন বাদারে মাঠে সাগর তীরে, আর সে করে গান, কোন দেশে তার বাড়ি সে কোন খান, হেথায় হোথায় সদাই দেখেছে, কোথাও যদি লুকিয়ে থাকে পাপাঙ্গুলের মেয়ে। রাত্রিরেতে যায় না ভালো দেখা, তাই টেগুন গাছের ডাল নিয়ে এক ব্যাঁকা বানিয়েছে অবাক, রং বেরঙের মস্ত বড় নাক, সেইটিকে সে বেঁধে মাথার সাথে, ঝিলিক বাতি ঝোলায় তার ডগাতে। আলো যদি ঝড়ের রাতে নেভে তাই সে অনেক ভেবে, ঘিরেছে তাই গামছা দিয়ে মোটা, তাতে ছিদ্র দশ বারোটা, ঝিলিক আলো ঠিকরে যাতে পড়ে খন্দরে গহ্বরে। এখনো তাই নিশুতি রাত্রিরে ডং সে খুঁজে ফিরে, ডঙের করুণ বাঁশি ছাপিয়ে ওঠে বঙ্গি বনের বাঁদরগুলোর হাসি, বাঁশির সুরে ডং চলে যায় গিয়ে, কোথায় গেল কোথায় আমার পাপাঙ্গুলের মেয়ে। মাঝরাতেতে ডংকে যারা দেখে ছাতের উপর থেকে, সবাই মিলে চেঁচিয়ে তারা বলে, ওই দেখো ডং, ডং গেল ওই চলে, ওই যে ঘাসে ওই ওপাশে ডং, নাকের ডগায় ঝিলিক মারা সং। লিওরের অন্যান্য ছড়া। কুমির পিঠে বামনটারে দেখে বিজ্ঞ লোকে বললে তারে ডেকে, ব্যাপারখানা নয় কো সোজা, হাবভাবে ওর যাচ্ছে বোঝা, ভোরের দিকে দেখবে তোমায় চেখে। বললে বুড়ো বোঝো ব্যাপারখানা, একটা মোরগ চারটে শালিক ছানা, দুই রকমের হুতম প্যাঁচা, একটা বোধহয় হাঁড়ি চাঁচা, দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। মিচকে বুড়ো চড়ে চিচিং গাছে, হাত পা ছুঁড়ে তেড়িং তেড়িং নাচে। বললে অবাক লোকে, আহা নামাও ধরে ওকে, গাছের দফা শেষ, ও যদি হাঁচে। এক যে সাহেব তার যে ছিল নাক, দেখলে পরে লাগতো লোকের তাক, হাঁচতে গিয়ে হ্যাঁচ হ্যাঁচ, নাকের মধ্যে লাগলো প্যাঁচ, সাহেব বলে এইভাবেতেই থাক। পাগলা গরু সামলানো যা ঝক্কি, আমার কথা শুনবে কোনো লোক কি, কাছে যখন পড়বে এসে বলবে তারে মিষ্টি হেসে, আমার উপর রাগ করো না লক্ষ্মী। কেনারাম ব্যাপারীর ভৃত্য বায়সের সাথে করে নৃত্য, লোকে বলে এইভাবে কাকটার মাথা খাবে, ঢং দেখে জ্বলে যায় পিত্ত। শালকের শ্যাম গাঙ্গুলি হেসে বলে যাই ফুল তুলি, গিয়ে দেখে বাগানেতে ফুল গাছে ওঁত পেতে বসে আছে রাম বুলবুলি। কঞ্জুস বুড়ো বসে গাছে, পাখিদের বলে আয় কাছে, তোরা যদি ঠুকরিয়ে দাড়িগুলো নিস নিয়ে, নাপিতের খরচাটা বাঁচে। টিয়ার ঠোঁটে দেখে রঙের বাহার, বেজায় খুশি হরে কৃষ্ণ নাহার। পরক্ষণই খেয়ে কামড় বাবু বলেন, আমর আমর এক্ষুনি ছাড়, এ কোন দেশি আহার। চক্রদহের সত্যভূষণ চাকি হাঁসের সঙ্গে বড্ড মাখামাখি, লোকে বলে ব্যাপার দেখে ওদের সঙ্গে থেকে থেকে চাকিমশাই হয়ে যাবেন পাখি। ওই দিকে দেখ দেখি তাকিয়ে বিদঘুটে রাক্ষস নাকি, আরে না না এই যে হরু, হয়েছে সে এত সরু, মামা তার রাখে তারে পাকিয়ে। এক যে ছিলেন আজব ঢ্যাঙা মোম্বাসায়, দেশ বিদেশে ঘোরেন হেঁটে লম্বা পায়, শেষটা এসে ইন্ডিয়াতে ভোরকে গিয়ে হিন্দি বাতে, বলেন তিনি বলবো কথা কোন ভাষায়। কাঠমুন্ডুর এক নেপালি ঘোড়া থেকে পড়ে হলো দুফালি, আঠা দিয়ে জোড়া লেগে বলল সে মহাবেগে, তোরা কেন ঘোড়াটাকে খ্যাপালি। খুদেবাবু ফুল গাছে বসে যেন পক্ষী, মৌমাছি এসে বলে এ তো মহা ঝক্কি, মধু খাবো সরে যাও। বাবু বলে চোপড়াও, তুমি আছো বলে গাছে বসবে না লক্ষ্মী। চোরের ভয়ে রামনারায়ণ খোট্টা ঘুমোয় বসে বন্ধ করে দৌড়টা, এই সুযোগে দুই ইঁদুরে দিব্যি খেলো পেটটি পুরে, ঝোলানো তার স্বাদের হ্যাট আর কোটটা। নিকুঞ্জ পাকড়াসি যেই বাজালো বাঁশি, তক্ষুনি এক কালকে উঠে বুট থেকে তার লাফিয়ে উঠে বলল এবার আসি। কে জানে এ নিশাচর দেখে মোরে কি চোখে, মোর পাশে দেখে যদি ভাবে অবিবেচকে, এ আমার কেউ হয়? আমি বলি মোটে নয়, কোনোখানে মিল নেই মানুষে ও পেচকে। নাকুদার অকালেই পড়ে গেল টাক, বন্ধুরা বলে ওরে ঢাক ওটা ঢাক, নাকু কিনে আনে উইগ, ভেরি 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 বিগ, ঢেকে যায় সব কিছু বাকি থাকে নাক। যত পাখি আছে মোম্বাসাতে বসে এসে আমার এই নাশাতে, যেই বাজে সাড়ে ছটা একে একে সব কটা উড়ে যায় যার যার বাসাতে। লালুবাবু বাড়ি তাঁর লাউডন স্ট্রিট, পাতলুনে বসে দেখো অতিকায় কীট, তাই দেখে রামদা এনে দেন রামদা, বলেন এর এক কোপে কীট হবে ঢিট। দেখো ভিসুভিয়াসের পরে চড়ি, খুড়ো বলে যাই নেমে পড়ি, যেই কথা সেই কাজ, তাই দেখো খুড়ো আজ খুড়ো নয় খুড়ো চচ্চড়ি। বাজায় বাঁশি মেম সাহেবে কেউ আসে না কাছে, সবাই জানে বাঁশির তানে তিন শুয়োরে নাচে। ওই দেখো চেয়ারেতে বসে রাম খুড়ো মরে আফসোসে, সাধ করে ধরে আনা পোষা ফড়িংয়ের ছানা আজকাল খুড়োকেই পোষে। নাসিকের সাহেবের বাহারের নাসিকা বাঁশি হয়ে বাজে সেটা লোকে বলে বাঁশিকা। খেয়ে কাঁকড়ার ঝোল পুরী হোটেলেতে, বাবু বিবি বালুতটে যান হাওয়া খেতে, সেথা মহাসংকট ধেয়ে আসে কর্কট, দুজনারে চটপট পরে উদরেতে। কেনারাম সরখেল কলকাতা বাস, কচ্ছপ চড়ে দেশ ভ্রমণের আস, লোকে তারে বললে এইভাবে চললে টালা থেকে টালিগঞ্জ লাগে তিন মাস। ওই যে দেখো খ্যাঁক কুকুরের ছানা, ক্যাম্বোডিয়ার বাজার থেকে কেনা, মেম সাহেবের পোষা করলে পরে গোসা, জ্যাম রুটি খায় ১১৯খানা। যেখানে যে বই আছে পাখি সম্বন্ধে, মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে, আজ শেষ হবে পড়া আর বই বাকি নেই, আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। লুইস ক্যারলের ছড়া। জবর খাকি বিল্লিগি আর শিঁথলে যত টোবে, গালুমগিরি করছে ভেবের ধারে, আর যত সব মিমসে বড় গোবে মোম তারাদের গেব গেবিয়ে মারে, যাসনি বাছা জবর খাকির কাছে রাম খিঁচুনি রাবণ কামড় তার, যাসনি যেথা জুবজু বসে গাছে বাঁদর ছেঁচা মুক্তি করে ভার। তাও সে নিয়ে ভুরপি তলোয়ার খুঁজতে গেল মাংসুমি দুশ্মনে, অনেক ঘুরে সন্ধে যখন পার থামল গিয়ে টামটা গাছের বনে। এমন সময় দেখতে পেল চেয়ে ঘুলচি বনে চুল্লি চোখের ভাঁটা, জবর খাকি আসছে বুঝি ধেয়ে হেল ফেলিয়ে মস্ত করে হাঁটা। শন 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 চলল তরবারি, শানিক সিনিক জবর খাকি শেষ, স্কন্ধে নিয়ে মুন্ডখানা তারি গালুম ফিয়ে যায় সে আপন দেশ। তোর হাতে তুই জবর খাকি গেল শুধু এ বাপের চামুক হাসি হেসে, আয় বাছাধন আয় রে আমার কেলো বিম্বি আমার বসনা কোলে এসে। বিল্লে গিয়ে আর শিঁথলে যত টোবে গালুমগিরি করছে ভেবের ধারে, আর যত সব মিমসে বেরোগবে মোম তারাদের গেব গেবিয়ে মারে। রাম পাগলের গান। দাদা স্পষ্ট চোখে দেখছি হাতির ছানা, পাতার ভেঁপু বাজায় মিঠি মিঠি, আবার চেয়ে দেখছি আরে না তো এ যে আমার মোকদ্দমার চিঠি। দাদা ভাগ্য আমার একই, জীবনটা কি বুঝতে হবে ষোলো আনাই মেকি। দাদা স্পষ্ট চোখে দেখছি বুনো মোষে উঠছে বেয়ে গির্জে বাড়ির চুড়ো, আবার চেয়ে দেখছি আরে না তো এ যে আমার আপন পিসের খুড়ো। খুড়ো যাও তো এখান থেকে, নইলে বাবু বলছি তোমায় আনবো পুলিশ ডেকে। দাদা স্পষ্ট চোখে দেখছি ক্রিকোলাসে লিখছে বসে অশ্ব ঘোষের টিকা, আবার চেয়ে দেখছি আরে এ যে আসছে কালের সন্ধ্যা সাত ঘটিকা। দাদা চুপটি করে থাকো, এটার সাথে বললে কথা জবাব পাবে না কো। দাদা স্পষ্ট চোখে দেখছি কেরানিটা ঢুলছে বসে ডবল ডেকার বাসে, আবার চেয়ে দেখছি আরে এ যে সিন্ধু ঘোটক শিং বাগিয়ে আসে। দাদা ওটার যেমন খাই খাদ্যে আমার ভাগ বসালে আমি তো আর নাই। দাদা স্পষ্ট চোখে দেখছি ক্যাঙারুটা কলুর ঘানি টানছে ঘ্যানোর ঘ্যান, আবার চেয়ে দেখছি আরে এ যে ক্ষ্যান্ত পিসির পান্তা ভাতের ফ্যান। দাদা এই কি আমার খাবার, তাই যদি হয় বাঁচায় আমার সাধ্বিকার বাবার। দাদা স্পষ্ট চোখে দেখছি জুড়ি গাড়ি থামলো এসে তক্তাপোষের ধারে, আবার চেয়ে দেখছি আরে এ কি জাম্বুবানের মুন্ডু তো নেই ঘাড়ে, ওটা নাই বা থাকুক মুড়ো, ধরের যদি লাগলো খিদে দাও না চালের গুঁড়ো। দাদা স্পষ্ট চোখে দেখছি হাড়গিলেটা ফড়ফড়িয়ে আলোর পানে ধায়, আবার চেয়ে দেখছি আরে এ যে ছাপ পড়েছে ডাকের টিকিটটায়। দাদা যাও না তুমি নিচে, ছাদের পরে বাদলা ছাঁটে ভিজছ কেন মিছে। দাদা স্পষ্ট চোখে দেখছি ফটকখানা মধ্যিখানে মানুষ গলা ফাঁক, আবার চেয়ে দেখছি আরে না না এ যে আমার শুভঙ্করীর আঁখ, এটা যায়নি আগে বোঝা আজকে হঠাৎ মালুম হলো জলের মতো সোজা। দাদা স্পষ্ট চোখে দেখছি গণৎকারে বলছে তুমি হচ্ছ মহারাজা, আবার চেয়ে দেখছি আরে এ যে ঠোঙায় ভরা চিনে বাদাম ভাজা। যেমন বুঝছি রকম ফের, দাদা এই দুনিয়ায় টিকতে হলে ঝোঁক কি আছে ঢের। মেছো গান। শীতকালেতে গাছের পাতা পড়বে যখন ঝরে গানটা আমি গাইব তোমার কানে, বসন্ততে সবুজ কচি ধরলে গাছের পরে তোমায় ডেকে বলবো গানের মানে, গ্রীষ্মকালে গায়ের মাটি উঠবে যখন তেতে গানের মানে ঢুকবে তোমার মাথায়, শরৎকালের সোনার ফসল ফললে পরে খেতে গানটা লিখে রাখতে পারো খাতায়। তবে শোনো, মাতলার উত্তরে আছে যত মৎসেরা পত্তর লিখে দিনু, শোনো হে বৎসেরা, মৎসের বৎসেরা খত পাওয়া মাত্তর উত্তর দিল মোরে সত্তর সত্তর। জবাবেতে বললে তারা অবাক হয়ে মোরে, তুমি যেটা বলছো সেটা করব কেমন করে। আমি তখন পাল্টা তাদের দিয়ে দিলাম জবাব, করতে হবেই ভেবেছ কি তোমরা বুঝি নবাব। এবার তারা মুচকি হেসে জানায় মোরে লিখে, মেজাজ যদি দেখাও তবে পড়বে বেগতিকে। এই হবে উত্তর কেউ কি তা জানত, ধুত্তর বলে তাই করি চক্রান্ত, কাংসের পাত্তর নিয়ে যাই কলেতে রাত্রির হলে পরে ভরি তায় জলেতে। এমন সময় এক বুড়ো এসে বলে, মাছেরা যে ঘুম দেয় ডাঙাতে, আমি বলি চট করে যাও দেখি চলে, দেখো যদি পারো ঘুম ভাঙাতে। বুড়ো দেখি আছে ঠিক সেইভাবে দাঁড়িয়ে, বলে কি হে শুনতে কি পাচ্ছ? তাই শুনে পাক খেয়ে বলে দাড়ি নাড়িয়ে, কেন বাবু খামোখা চেঁচাচ্ছ? তারপরে চুপচাপ ভেবে টেবে নিয়ে বলে, যেতে পারতাম ঠিকই। আমি বলি থাক থাক কাজ নেই গিয়ে, এই বেলা সরে পড়ো দেখি। এইবার হাতে নিয়ে মক্ষম হাতুড়ি, চলো যাই দেখে আসি মৎস্যের চাতুরি। গিয়ে দেখি ওমা একই, নেই কোনো ছন্দ, দরজাটা ভেতরের দিক থেকে বন্ধ, ভেঙে তবে ঢুকবো কি ভেবে আমি দম নিই। যেই ঠেলা দিতে যাব দেখলাম অমনি আদি বুড়োর পদ্দি। বলবার আছে যা তা বলি আজ তোরে, বলবার বেশি কিছু নেই। দেখেছিনু বুড়ো এক ফটকের পরে সববার থুৎথুড়ে যেই। আমি তারে শুধলাম, বুড়ো তুই কে রে, দিন তোর কাটে কোন কাজে? জবাবেতে বুড়ো কথা বলে তেড়ে মেড়ে, মোর কানে কিছু ঢোকে না যে। বুড়ো বলে, ধরি আমি ফড়িংয়ের ছানা, যেই ছানা ঘুম দেয় মাঠে, তাই দিয়ে রেঁধে নিয়ে মোগলাই খানা ফেরি করি গঞ্জের হাটে, সেই খানা খেয়ে নিয়ে খালাসির বেটা পাড়ি দেয় সাগরের জলে, এই করে কোনো মতে খেয়ে আধপেটা কায়ে ক্লেশে দিন মোর চলে। বুড়ো বকে, আমি পড়ি চিন্তার ফেরে, দাড়ি যদি কারো হয় সবুজি, থুতনির সামনেতে হাত পাখা নেড়ে সেই দাড়ি ঢাকা যায় না বুঝি। বুড়ো দেখি চেয়ে আছে কাঁচু মাচু মুখে, আমি ভাবি কি যে বলি তারে। তারপরে মেরে এক কিল তার বুকে, বলি বল আয় কিসে বাড়ে। বুড়ো বলে, শোনো আমি পাহাড়ের বুকে খুঁজে ফিরি ঝর্নার জল, সেই জল পেলে পরে চকমকি ঠুকে চট করে জালি দাবানল, তার ফলে সেই জল টগবগ ফুটে হয়ে যায় মকরধ্বজ, কোবরেজ এসে তায় ন্যায় লুটে পুটে, আমি পাই কি বা সেটা বোঝো। এদিকেতে আমি ভাবি আর সব ছেড়ে খাই যদি শুধু পাটি সাপটা, ওজনটা দিন দিন যাবে নাকি বেড়ে, বাড়বে না উদরের মাপটা। এইবার বুড়োটার কাঁধ দুটো ধরে বেশ করে দিয়ে তিন ঝাঁকি, বলি তোকে বারবার শুধোনোর পরে প্রশ্নটা বুঝছিস নাকি? বুড়ো বলে, কেয়া বনে কাঞ্চির তীরে খুঁজে আমি শুশুকের চোখ, সেই চোখে গাঁথি হার মাঝরাত্রিরে, সেই হার কেনে বাবু লোক। এইভাবে বলো কে বা হয় লাখপতি, সোনাদানা হয় আর কজনের, এই হার বেচে কার হয় উন্নতি, দেড় পাই দাম যার ডজনের। খন্দেতে খুঁজি আমি খাস্তা কচুরি, ফাঁদে ধরি কাঁকড়ার ছানা, জঙ্গলে জঙ্গলে করি ঘোরাঘুরি, পাই যদি হংসের ডানা। বোঝো তবে, বলে বুড়ো এক চোখে হেসে, কত খেটে হয় মোরে খেতে, বাবা তুমি বেঁচে থাকো, এত দূরে এসে মোর কথা শোনো কান পেতে। আমি ভাবি বক বক করে বুড়ো কি যে, একবার মন দিয়ে ভাবে কি, মোর চেয়েই ধরে যদি হাবড়ার ব্রিজে শরবত ঢাললেই যাবে কি। যাক তবু বলবই বুড়ো লোক খাসা, খাসা তার রোজকার ফন্দি, বেঁচে থাকে সেও যেন এই মোর আশা, এইবার নিজ কাজে মন দি। সেই থেকে কভু যদি বুড়ো আঙ্গুলে লেগে যায় শিরিষের আঠা, অথবা যদি বা দেখি হিসেবের ভুলে ডান বুটে ঢোকে বাম পাটা, কিংবা হঠাৎ যদি বাটখারা ভারী পায়ে পড়ে থ্যাঁতলায় নখটা, তখনই মনে পড়ে মুখখানা তারি, সেই থুৎথুড়ে বুড়ো তারে ভুলতে কি পারি। যার চুল সব সাদা, যার সাদা গোঁপ দাড়ি, যার হাব ভাবে মনে হয় যেন গোবেচারি, যার বুক ভরা দুঃখেতে ধুক ধুক নাড়ি, যার চোখ দুটো জল জলে মুখখানা হাঁড়ি, যাকে দূর থেকে মনে হয় দাঁড় কাক ধাড়ি, যার ফোঁস ফোঁস নিঃশ্বাস পড়ে তাড়াতাড়ি, সেই ফটকেতে বসা বুড়ো লোকটা। হেলিয়ার বেলকের ছড়া, হেনরি কিংয়ের অকাল মৃত্যু। হেনরি কিংয়ের মাত্র একটি বদভ্যাস, দড়ি কাছি হাতে পেলে করে তারে গ্রাস, একদিন এক রজ্জুখণ্ড পেটের মধ্যে গিয়ে রয়ে গেল সেইখানি বিশ্রী জট পাকিয়ে, সেরা বৈদ্য হাকিমের হলো আগমন, রোগী দেখে করে তারা শির সঞ্চালন। সকলেরই একমত এমন ব্যাধি, যার কাছে হার মানে ঔষধ ইত্যাদি, এ ব্যাধির শেষ হবে রোগী গেলে মারা। শুনি কথা পিতামাতা প্রস্তরের পাড়া, প্রাণাধিকেশুর হবে অকাল মরণ, অমোঘ প্রমাণ হবে বিধির লিখন। শেষ শ্বাস ত্যাজিবার এসেছে সময়, হেনকালে হেনরি কিং চক্ষু মেলি কয়, আছো যারা উপস্থিত সবারে জানাই, বিধিমতো ভোজনেতে কোনো দোষ নাই। খাদ্যভ্রমে রজ্জু যদি করহ ভক্ষণ, এতেগ বলিয়া হেনরি মুদিল নয়ন। ডার্মি টমসনের ছড়া তিন ভিখিরি। তিন বুড়ো ভিখিরিতে এলো গোয়াল অন্ধ, তিনটেই খোঁড়া আর তিনটেই অন্ধ, হয়তোবা জুটে যেত টাকা আনা পাইটা, সব ফাঁস করে দিল সিংনাড়া গাইটা। নিমেষেতে ভ্যাস্তায় ভিক্ষের ফিকিরি, চোখ খুলে চম্পট দেয় তিন ভিখিরি। এডওয়ার্ড লিয়ারের গদ্য। পিপলি বিলের ধারের সাতটি পরিবারের ইতিকথা। প্রথম পরিচ্ছেদ, ভূমিকা। আদ্যিকালের এক কালে গ্রাম ভোমলায় সাতটি পরিবার বাস করত। তাদের একটি পরিবার ছাড়া সবকটিই থাকত পিপলি বিলের ধারে, অন্যটি থাকত একেবারে বিলের জলের মধ্যে। জায়গাটা টাসপুর থেকে পোয়াটাক পথ, অমাবস্যায় বলা কঠিন, কিন্তু চাঁদনি রাতে আর দিনের বেলায় দূর থেকেও শহরটাকে স্পষ্ট চেনা যেত। উপরে যেসব জায়গার নাম করলাম সেগুলো তোমরা নিশ্চয়ই শুনেছ, ভূগোলের বই না ঘাঁটলেই তোমরা এইসব জায়গা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। এর পরের পরিচ্ছেদে পিপলি বিলের এই সাতটি পরিবারের পরিচয় দেয়া হল। দ্বিতীয় পরিচ্ছেদ, সাতটি পরিবারের পরিচয়। একটি পরিবারে ছিল বাবাটিয়া, মাটিয়া আর তাদের সাতটি ছানাটিয়া। আরেকটি পরিবারে ছিল বাপ সারস, মা সারস আর তাদের সাতটি ছানা সারস। আরেকটি পরিবারে ছিল কর্তা হাঁস, গিন্নি হাঁস আর তাদের সাতটি ছানা হাঁস। আরেকটি পরিবারে ছিল বাবু হুতম, বিবি হুতম আর তাদের সাতটি ছানা হুতম। আরেকটি পরিবারে ছিল বুড়ো গিনিপিগ, বুড়ি গিনিপিগ আর তাদের সাতটি ছানা গিনিপিগ। আরেকটি পরিবারে ছিল হুলো বেড়াল, মেনি বেড়াল আর তাদের সাতটি ছানা বেড়াল। আরেকটি পরিবারে ছিল ধেড়ে মাছ, ধাড়ি মাছ আর তাদের সাতটি ছানা মাছ। তৃতীয় পরিচ্ছেদ, সাতটি পরিবারের আচার ব্যবহার। টিয়াদের বাসা ছিল ফুসফুসকি গাছে, তারা খেত সেই গাছের ফল, কুচো এলাচ আর কাঁচা পোকা। টিয়াদের বাসা ছিল ফুসফুসকি গাছে, তারা খেত সেই গাছের ফল, কুচো এলাচ আর কাঁচপোকা। সারসগুলো বিলের জল থেকে ডাঙায় আর ডাঙা থেকে বিলের জলে ঘোরাফেরা করত, আর সকালবেলায় কোলা ব্যাং আর বিকেলবেলা পাউরুটি খেত। সারসগুলো বিলের জল থেকে ডাঙায় আর ডাঙা থেকে বিলের জলে ঘোরাফেরা করত, আর সকালবেলা কোলা ব্যাং আর বিকেলবেলা পাউরুটি খেত। তাদের ঠ্যাংগুলো ছিল এত ঠ্যাং ঠেঙে যে তারা বাবু হয়ে বসতে পারত না, তাই তারা অষ্টপ্রহর টহল ফিরত। হাঁসগুলো তাদের চ্যাটালো পা দিয়ে চটপট মাছি ধরে কপ কপ মুখে পুড়ে খেয়ে ফেলত, আর তাতেই তাদের পেট ভরে যেত। হুতমগুলো ওঁত পেতে থাকত ইঁদুরের জন্যে, যখনই ইঁদুর পেত তখনই সেটাকে সাবুর জলে গুলে পায়েস করে খেয়ে নিত। গিনিপিগুলো বাগানে ঘুরঘুর করত আর লেটুস পাতা আর ছানার বরফি খেত। বিড়ালগুলো ঝাঁঝা রোদে বসে ঝিমুত আর খিদে পেলি লেড়ো বিস্কুট খেত। মাছগুলো থাকতো বিলের জলে আর খেত পিড়িং সেদ্ধ। এইভাবে সাতটি পরিবার একসঙ্গে থেকে যার পর নাই আহ্লাদে তাদের জীবন যাপন করত। চতুর্থ পরিচ্ছেদ, সাত পরিবারের সন্তান সন্ততির দেশ ভ্রমণের উদ্যোগ। একদিন সাত কর্তা ও সাত গিন্নির সাধ হল তাদের ছানাদের দেশ দেখতে পাঠাবে। তখন তারা তাদের সবাইকে কাছে ডেকে এনে তাদের প্রত্যেকের মাথায় একটু করে বুদ্ধি আর হাতে একটা করে আধুলি, একতাল তাল মিছরি আর একখানা করে সবুজ খেরোয় বাঁধানো হিসেবের খাতা দিল। তারপর প্রত্যেকের বাপ মা তাদের ছানাদের একটি করে মূল্যবান উপদেশ দিয়ে দিল। টিয়া তাদের ছানাদের বলল, গাছে জামরুল দেখলে সেটা কে নিবি তাই নিয়ে চুলোচুলি করিস নি। সারস বলল, ব্যাঙ দেখলে সেটাকে সাত ভাগ করে খেয়ে নিস, এই নিয়ে যেন বচসা না হয়। হাঁস বলল, আর যেখানে যাস না কেন, ছানা বড়া পোকা দেখলেই তফাৎ যাস। হুতম বলল, যদি দেখিস ইঁদুর, চোখ কান বুঝে সেটাকে সাতজনে সাত টুকরো করে খেয়ে হজম করে নিবি। গিনিপিক বলল, লেটুস খেতে লেট করিস নি, তবে সাবধান, গোগ্রাসে গিলিস নি যেন। বিড়াল বলল, দোহাই বাছারা, কেলে হ্যাংলাকে ঘাঁটাস নি কক্ষনো। মাছ বলল, খাওয়া নিষেধ শুধু নীল বোস ফুঁসি, ওটা মাছেদের ধাতে হয় না। সব শুনে টুনে সাত সাতে ৪৯টা ছানা তাদের সাত দুগুণে ১৪ জন বাপ মাকে সাত সাতে ৪৯টা কুর্নিশ ঠুকে দুগ্গা বলে দেশ দেখতে বেরিয়ে পড়ল। পঞ্চম পরিচ্ছেদ, সাতটি ছানা টিয়ার কাহিনী। টিয়াদের সাত ছানা কিছু দূর যেতে না যেতেই দেখল একটা জামরুল গাছে একটি মাত্র পাকা জামরুল ফলে আছে। যেই না দেখা, অমনি সাতজনের মধ্যে যে বড়, সে সেটাকে খপ করে পেড়ে নিল। এদিকে আর ছটিরও খিদে পেয়েছে, তাই দেখতে দেখতে লেগে গেল হাতাহাতি, আর তার থেকে লাগলো মাতামাতি, গুঁতো গুঁতি, লাথালাথি, কাটাকাটি, হুটোপাটি, ঠোঁটা ঠুঁটি। আর তার থেকে সে কি চিৎকার, কি চেঁচানি, কি চিল্লানি, আঁচড় কামড়, কিল চড়, ঘুষি, গাঁটটার চোটে, খামচানি আর ঠোকরানি ঠেলায় সব ছিঁড়ে ছুঁড়ে ফেঁড়ে ফুঁড়ে শেষটাই বাকি রইল শুধু একটা পাকা জামরুল আর খান সাথে কচি সবুজ ছেঁড়া পালক। এই বিভৎস ও বিভীষণভাবেই টিয়াদের সাতটি ছানার জীবন সাঙ্গ হল। ষষ্ঠ পরিচ্ছেদ, সাতটি সারস ছানার কাহিনী। সারস ছানারা রওনা হয়ে খানিক হেঁটে খানিক দৌড়ে প্রথম হপ্তা আঁকা রাস্তায় গিয়ে তারপর ছ হপ্তা বেঁকা রাস্তায় চলল। তারপর তারা ১০৮ ক্রোশ ধরে বেদম দৌড়ে হঠাৎ থমকে থেমে সব্বাই একসঙ্গে ঠোঁটে ঠোঁট পিটিয়ে একটা খিটখিটে চিটপিড় পটপটাং শব্দ করল। এমন সময় তাদের চোখে পড়ল একটা ব্যাং, যেটার পিঠে সবুজ বুটি আর কানের দুপাশে আসমানি ডোরা। দেখা মাত্র খিদের চোটে সাতটা ছানা একসঙ্গে ব্যাংটার ওপর হুমড়ি খেয়ে পড়ে তাকে সাত ভাগে ভাগ করতে লেগে গেল। কিন্তু গোলমাল বাঁধল ব্যাঙের ঠ্যাং নিয়ে, কোন ঠ্যাংটা আগে কাটা হবে, এ বলে ও ঠ্যাং, ও বলে এ ঠ্যাং, আর এই বলাবলির ফাঁকে ব্যাং বাবাজিও থপথপিয়ে চম্পট। আর ব্যাং নেই দেখে ছানাদের মধ্যে লেগে গেল কচকচি গজগজি, খেঁচাখেঁচি চেঁচামেচি, কিচির কিচির, খিটির খিটির, আর চলল ঠক 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 ঠোঁটের ঠোক্কর। সাত দিন ধরে সাত ছানা সমানে এ ওকে ঠুকরে শেষ পর্যন্ত শুধু সাত জোড়া ঠোঁট ছাড়া আর তাদের কারুর কিচ্ছু বাকি রইল না। এইভাবেই শেষ হল সারস ছানাদের জীবন। সপ্তম পরিচ্ছেদ, সাতটি হাঁসের ছানার কাহিনী। হাঁসের ছানারা একটা মাঠের উপর দিয়ে উড়ে যেতে যেতে দেখল এক জায়গায় একটা বিটকিলে গাছ একা চুপচাপ দাঁড়িয়ে আছে। ছানাদের মধ্যে চারজন গাছটার মগডালে বসে এদিক ওদিক দেখতে লাগলো, বাকি তিনটে মাটিতে নেমে ডাইনে বাঁয়ে হেলে দুলে ছড়া কাটতে লাগলো আর অঙ্ক, পাটিগণিত আর ভূগোলের নাম তাওড়াতে লাগলো। কিছুক্ষণ পর তারা বেশ খানিকটা দূরে একটা ভারী আশ্চর্য নিটোল ফুলকো জিনিস দেখল। সেটা অবিকল ছানা বড়ার মতো দেখতে, যদিও তার দুপাশে দুটো ডানা, সামনের দিকে একজোড়া ঠোঁট, মাথার উপর তিনটে টিকি আর নিচের দিকে একটা মাত্র ঠ্যাং। জিনিসটার দিকে কিছুক্ষণ দেখে ঠেকে হাঁসের ছানারা এ ওর দিকে চেয়ে মাথা নেড়ে বিজ্ঞের মতো বলল, বোঝাই যাচ্ছে ইনি হচ্ছেন স্বয়ং ছানা বড়া পোকা। তারপর তারা একটু ব্যাকুলভাবে হঠাৎ গান জুড়ে বসল, ছানা বড়া পোকা, ওরে ছানা বড়া পোকা, দূরে কেন চলে আয় কাছে, উড়ে আয় গাছে, তোর সাথে ফিস ফিস কত কথা আছে। গান শোনা মাত্রই পোকাটা প্রচণ্ড তৎপরতার সঙ্গে তার একটা মাত্র ঠ্যাঙে তিড়িং বিড়িং তিড়িং বিড়িং তিড়িং বিড়িং লাফাতে লাফাতে একেবারে গাছের কাছে এসে হঠাৎ হোঁচট খেয়ে থেমে গম্ভীর হতভম্বভাবে এদিক ওদিক দেখতে লাগল। তাই না দেখে সাতটি হাঁসের ছানা তো থরহরি কম্পমান। একটার আবার কী খেয়াল হলো, গলা বাড়িয়ে ঠোঁটের ডগাটা দিয়ে পোকাটাকে টুক করে একটু ছুঁয়ে দিল। আর যায় কোথা, যেই না ছোঁয়া অমনি পোকাটা আবার বেগুন বেগে লম্ফঝম্প লাগিয়ে দিল। তারপর হঠাৎ হাঁ করে এমনি বিকট বেসুরো বিদিগিচ্ছিরি চিৎকার আরম্ভ করল যে হাঁসের ছানারা সাতজনের কেউই সেটা সহ্য করতে না পেরে একের পর এক ভিড়মি দিয়ে মুখ থুবড়ে মরে গেল। সাতটি হাঁসের ছানার মৃত্যু হয় এইভাবেই। অষ্টম পরিচ্ছেদ, সাতটি হুতম ছানার কাহিনী। সাতটি হুতম ছানা একটানা বেশি দূর না গিয়ে মাঝে মাঝে বুড়ো বুড়ো গাছের ডাল বেছে নিয়ে তাতে বসে বিশ্রাম নিচ্ছিল। এইভাবে ডালে বসে থাকতে থাকতে এক ঘুরঘুরটি রাত্রিরে একটা আওয়াজ শুনে তারা মনে করল, এটা নিশ্চয় ইঁদুর। লণ্ঠন নেই, তাই দেখবার জো নেই, তাই তারা সাতজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, ইঁদুর নাকি? এর জবাবে কোত্থেকে জানি একটা নেংটি ইঁদুর বলে উঠল, আই মাই কাই ভাই তাই তো। যেই না শোনা, সাত হুতম ছানা তৎক্ষণাৎ ঝপাত করে গাছ থেকে নেমে গোঁত খেল। মনে ভাবছে ভুঁয়ে নামছি, কিন্তু পড়ল গিয়ে এক পেল্লায় পাথকর ভেতর, আর সেই পাথকর ঘোলা জলে হুতমের সাত পোলা সাত পলকের মধ্যে ঘপাত ঘপাত করে কুপোকাত। এইভাবেই সাত হুতম ছানা প্রাণ হারালো। নবম পরিচ্ছেদ, গিনিপিগের সাত ছানার কাহিনী। সাত গিনিপিগের ছা ঘুরতে ঘুরতে গিয়ে হাজির হলো এক বনে, যেটা বন্ধুদুলের ঝোপড়া আর তাগড়াই গাছের ঝাড়ে বোঝায়। এই গাছেরই একটার তলায় তারা পড়ল ঘুমিয়ে। যখন ঘুম ভাঙল তখন দেখে কি কোন ফাঁকে জানি তাদের কাছেই একটা সবুজ পাতায় গিজগিজে লেটুস গাছ গজিয়ে উঠেছে। সেই না দেখে অমনি তারা মহা উল্লাসে একসঙ্গে সমস্বরে চেঁচিয়ে উঠল, পাতা টুস টুস, লেটুস লেটুস, কুটুস কুটুস, খেয়ে মন খুশ। তারপরে তারা সাতজনে একসঙ্গে প্রবল বেগে ও প্রচণ্ড বিক্রমে গাছটাকে আক্রমণ করার ফলে ব্রহ্মতালুতে চোট পেয়ে ঘোর জ্বর বিকার ও নাকফুলির প্রকোপে তিলে তিলে ধুঁকতে ধুঁকতে মরে গেল। এইভাবে গিনিপিগের সাত ছানার জীবন অবসান হল। দশম পরিচ্ছেদ, সাত বেড়াল ছানার কাহিনী। সাতটি বেড়াল ছানা ভারী ফুর্তিতে দেশ ভ্রমণ করতে করতে একটা পাহাড়ের চূড়োয় এসে দেখে কি দূরে একটা কেলে হ্যাংলা, হেলে ক্যাংলা বললেও ভুল হয় না, দাঁড়িয়ে আছে। এখানে কেলে হ্যাংলার একটা সংক্ষিপ্ত বিবরণ আবশ্যক। এরা ভারী তুখোড় আর বাচিন জানোয়ার, সহজে এদের সাক্ষাৎ মেলে না। এরা জলচরও বটে, শিলচরও বটে, অর্থাৎ এক কথায় গুপ্তচর। জলে চলাকালীন এরা এদের পুচ্ছটিকে পাল হিসেবে ব্যবহার করে। এদের গতি ক্ষিপ্র, বিধি বাম, আচার তেঁতুলেরও ব্যবহার অমায়িক। গ্রীষ্মকালে এদের পিপলি বিলের ধারে শূন্যে ঠ্যাং তুলে গান গাইতে দেখা যায়। এরা ঘোর নিরামিষাশী হলেও প্রয়োজনে শুয়োরের মাংস, ছাগলের মাংস, গরুর মাংস, মাছের মাংস ও নান খাটাই খাওয়া এদের স্বভাব বিরুদ্ধ নয়। বেড়াল ছানা দেখেই কেলে হ্যাংলা দিল ছুট, আর অমনি ছানারাও তাকে ধাওয়া করে ছুটতে লাগল। কিন্তু এক টানা চার মাস ধরে ছুটেও তারা কেলে হ্যাংলার নাগাল তো পেলেই না, তাকে টেক্কাও দিতে পারল না। লাভের মধ্যে ক্রমে তারা হাঁপিয়ে হাঁস ফাঁসিয়ে দম ফুরিয়ে সেই যে মরল, তাদের আর কোনো রকমই বাঁচানো গেল না। এইভাবেই অক্কা পেল সাতটি বেড়াল ছানা। একাদশ পরিচ্ছেদ, সাতটি মাছের ছানার কাহিনী। সাতটি মাছের ছানা পিপলি বিলের জলে সাঁতার দিতে দিতে ক্রমে নদীতে এবং অবশেষে সমুদ্রে গিয়ে পড়ল। এই সমুদ্রের জলেই হপ্তাখানেক ইতস্তত বিচরণের পর একদিন তারা দুর্ভাগ্যক্রমে একবাটা ক্যাটক্যাটে নীল বোসফুঁসিকে দেখতে পেয়ে তার দিকে তাক করে এগিয়ে গেল। নীল বোসফুঁসিটা তখন দিব্যি একটা চৌকস চক্কর মেরে একটা তেকোনা সুড়ঙ্গ দিয়ে সুরুত করে শটান পাঁকের মধ্যে তার ডেরায় পৌঁছে গেল। মাছের ছানারাও কেত্রে সাঁতরে গিয়ে পড়ল সেই পাঁকে, কিন্তু অভ্যেস তো নেই, কাজী কিছুক্ষণ আকুপাকু করে হাবুডুবু খেয়ে তারা যে শেষটায় দম আটকে ছটফটিয়ে মরে যাবে তাতে আর আশ্চর্য কি। মাছের ছানার মহাপ্রাণ এইভাবেই। দ্বাদশ পরিচ্ছেদ, পরবর্তী ঘটনার বিবরণ। যখন জানা গেল যে টিয়ার সাতছানা আর সারসের সাতছানা আর হাঁসের সাতছানা আর হুতুমের সাতছানা আর গিনিপিগের সাতছানা আর বিড়ালের সাতছানা আর মাছের সাতছানা সব মুড়ে টোরে ভূতটুত হয়ে টয়ে গেছে, তখন ব্যাং আর ছানা বড়া পোকা আর নেংটি ইঁদুর আর কেলে হ্যাংলা আর নীল বোসফুঁসি সব একসঙ্গে এক জায়গায় জড়ো হয়ে তাদের পরম সৌভাগ্যের কথা ভেবে উৎসব করতে লাগল। তারা সাত টিয়া ছানার সাতটা পালক আর সাত সারস ছানার সাত জোড়া ঠোঁট আর লেটুস গাছ আর পাকা জামরুলটা নিয়ে জামরুলটাকে লেটুস গাছের উপর রেখে আর বাকি স্মৃতিচিহ্নগুলো গাছের চারিদিকে সাজিয়ে গাছটাকে ঘিরে বেশ খানিকক্ষণ ধেই ধেই করে নেচে বেশ খানিকটা ক্লান্ত হয়ে পড়ল। তারপর তারা অনেক লোক টোক ডেকে তাদের খুব খাতির করে নেমন্তন্ন খাইয়ে যে যার বাড়িতে গিয়ে নিশ্চিন্তে হাঁফ নিয়ে মুখ বেজার করে বসে রইল। ত্রয়োদশ পরিচ্ছেদ, ৪৯ শাবকের পিতামাতা দিগের দুর্গতি। যখন টিয়া বাপমা আর সারস বাপমা আর হাঁস বাপমা আর হুতম বাপমা আর গিনিপিক বাপমা আর বিড়াল বাপমা আর মাছ বাপমা খবরের কাগজে পড়ে তাদের ছানাদের শোচনীয় পরিণামের কথা জানতে পারল, তখন তাদের উপোস ছাড়া আর কোনো উপায় রইল না। তারা দোকান থেকে গুচ্ছের ধানি লঙ্কা, প্রচুর রেড়ির তেল, অঢেল কাসুন্দি আর কাঁড়ি কাঁড়ি কাল শিরিষের আঠা আনালো, আর আনালো গুনে গুনে সাতখানা ছিপি আটা রাবুনে বয়াম। তারপর আমসত্ত্ব পুঁইশাকের সামান্য জলযোগ সেরে তাদের যত হোমরা চোমরা হেঁজি পেঁজি পাড়া পড়শি ও কাটুমকুটুমদের ডেকে ভারী ধুমধাম করে তাদের কাছ থেকে বিদায় নিল। চতুর্দশ পরিচ্ছেদ, উপসংহার। তারপর সাত বয়ামে আচারের মাল মশলা ভরে সাত বাপমা জোড়ায় জোড়ায় এক একটা বয়ামে ঝাঁপিয়ে পড়ল। বলা বাহুল্য এর ফলেই তাদের মৃত্যু হল, আর মৃত্যুর মিনিট খানেকের মধ্যেই তারা সবাই আচারে পরিণত হল। মারা যাবার আগে তারা যে উইল করে গিয়েছিল তাতে বলা হয়েছিল যে বয়ামের ছিপি যেন কাল শিরিষের আঠা দিয়ে টাইট করে আটকানো হয় আর আচার শুদ্ধ বয়ামগুলোকে যেন টাশপুরের সেরা জাদুঘরে চালান দেয়া হয় আর বয়ামের গায়ে যেন লেবেল মারা থাকে আর লেবেল সমেত বয়ামগুলো যেন একটা চার পায়া গোল আবলুসের টেবিলে সার বেঁধে সাজিয়ে রাখা হয় যাতে লোকে বুঝতে পারে যে এটা চেখে দেখার জিনিস নয়, দেখে শেখার জিনিস। তোমরা যদি কখনো গ্রাম ভোমলা হয়ে টাঁশপুরের জাঁদরেল জাদুঘর দেখতে যাও তাহলে কিন্তু জাদুঘরের দক্ষিণ পশ্চিমের বারান্দার বায়ুকোণের বাঁদিকে 427 নম্বর ঘরের 18 নম্বর টেবিলের দিকে না দেখলে আসল জিনিসটাই দেখতে পাবে না।